আলতাফ মাহমুদ ছিলেন সব মহড়ার প্রাণ, কিন্তু মূল অনুষ্ঠানে মঞ্চ ছেড়ে দিতেন অন্যদের। রাগী যেমন ছিলেন, তেমনি বিনয় এবং পরিণীতিবোধেও সবাইকে ছাড়িয়ে যেতেন।
আমার দেখা ছায়ানটের প্রথম দিকের অনুষ্ঠান ওয়াহিদুল হক, সঞ্জিতা খাতুন, ফাহমিদা, মাহমুদা এরা ছিল প্রধান গায়ক গায়িকা। তো ওই অনুষ্ঠানগুলিতে কলিন সরাফি আসতেন, অজিত রায়কে কিন্তু আমি ছায়ানটের অনুষ্ঠানের প্রথম রবীন্দ্রসঙ্গীত গান করতে দেখলাম। ওইরকম একটা অনুষ্ঠান আমি দেখলাম, আলতাফ মাহমুদ পেছনে শুধু বেহালা বাজাচ্ছেন, খুব ভালো বেহালা বাজতেন, কিন্তু আলতাফ মাহমুদ, ওয়াহিদুল হক, সঞ্জিতা ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। উনি শুধু যন্ত্রসঙ্গীত শিল্পী হিসাবে বেহালা বাজালেন, এত বড় শিল্পী, সঙ্গীত পরিচালক, উনি একটা অনুষ্ঠানে শুধু বেহালা বাজালেন যন্ত্রসঙ্গীত শিল্পী হিসাবে। তিনি সংগঠক, তিনি সঙ্গীত পরিচালক, তিনি নিজে গায়ক, তিনি পরিকল্পনাকারী অনুষ্ঠানের। তো সেদিক থেকে সমগ্র যেখানে উনি ঢুকতেন পুরোপুরি ঢুকতেন।
রাষ্ট্রভাষা আন্দোলন
1955 সালে ইউরোপ থেকে আমন্ত্রণ এলো, যেতে পারলেন না। সামরিক শাসকের কালো তালিকায় ঠিকই উঠে গিয়েছিল আলতাফ মাহমুদের নাম। পাসপোর্ট বাজেয়াপ্ত করে করাচিতে আটকে দেয়া হলো তাকে। পাকিস্তানেই থেকে গেলেন 4 বছর, জড়িয়ে গেলেন সিনেমায়। জীবিকার তাগিদে সিনেমার জন্য গান করলেও মনের তাগিদে সেই লড়াইয়ের ময়দানেই ফিরলেন।
1967 সালে পল্টন ময়দানে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের 50তম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল। এটার মূল উদ্যোক্তা ছিল শহীদুল্লাহ কায়সার। পুরো অনুষ্ঠানের সকল গান পরিচালনা, চিত্রনাট্য পরিচালনা করা সব আলতাফ মাহমুদ। সেখানে আমার মনে আছে শহীদুল্লাহ কায়সার দুটো গান রচনা করেছিলেন, আমরা চলেছি অবিরাম, আমি মানুষের ভাই পাঠাগার, দুটো গানের নতুন সুর, নতুন গান করলেন। বিদ্রোহী নৃত্যনাট্য, বিদ্রোহী গানের সবচেয়ে ভালো সুর আলতাফ মাহমুদের করা। কলকাতার সুর আর ঢাকার সুরটা একটু আলাদা, ঢাকাটা আলতাফ ভাইয়ের করা দুর্দান্ত। ঢাকা সহ রক্তে ভাষা এলি ও বাঙালি, ওনার গলায় ওই গানটা, এর চেয়ে ভালো গান ওই সুরে ওই তালে এটা সম্ভব বলে আমার মনে হয়। এটাও একটা ভাষা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ গান, খুব দুর্দান্ত। এটা আমার মনে হইলে এখনো মাঝে মাঝে একদম একটা খুব বিরাট আবেগ সৃষ্টি করে আমার মনে।
আমি মানুষের ভাই পাটাকাস, আমরা পূবে পশ্চিমে আকাশে বিদ্যুতে উত্তর দক্ষিণ হাসিতে সঙ্গীতে নদীর কলতানে আমরা সাগরের গর্জনে চলি অবিরাম অগ্নি আখরে লিখি মোদের নাম আমি মানুষের ভাই পাটাকা জয় সত্যের জয় জয় প্রেমের জয়।
পাকিস্তান থেকে ফেরার পর জীবন বাঁক নিল আরেক নতুন পথে, বিয়ে করে সংসার পাতলেন, ছন্ন ছাড়া খ্যাপা বাউল পরিবারের মায়ায় পড়ে হয়ে গেলেন সকলের প্রিয় আলতু। স্ত্রীর ছোট বোন অভিনেত্রী শিমুল ইউসুফের জন্য আজও তিনি ভাইয়া। সব সুর প্রথম শুনতেন শিমুল, ভাইয়ার নির্দেশে তিনিই তা প্রথম তুলতেন।
আমার মা ডাকতেন আলতু বলে, আর আমরা ডাকতাম ভাইয়া, কারণ আমার বড় ভাইয়ের সমবয়সী আর আমার বোন ছিলেন অত্যন্ত সুন্দরী, ওনাদের বয়সের যথেষ্ট পার্থক্য ছিল। তারপরেও প্রেম হয়েছিল, তারপরে বিয়ে হয়টা কবি সুফিয়া কামাল এই বিয়েটার ঘটকালি করেছিলেন।
নিজের সুর আর গান নিয়ে বান্ড থেকেই গণ আন্দোলনের অপরিহার্য সেনা আলতাফ মাহমুদ 71 এসে সরাসরি যোগ দিলেন মুক্তিযুদ্ধে।
জীবনের শুরু থেকে উনি যেভাবে একটা বেহালা নিয়ে ঢাকা চলে আসা, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কিছু নাই, নিজামুল্লাহ তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব, ওই যে 49 সালে আসলেন, ওই যে তিনি ঢুকলেন এবং সারা জীবন সর্বসময় সঙ্গীত লড়াই সংগ্রাম, 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন বা সামরিক শাসন বিরোধী আন্দোলন অথবা 67 স্বায়ত্ত শাসন বিরোধী আন্দোলন অথবা মুক্তিযুদ্ধে যোগদান করাটা, সবটাই একই গতিতে একই ধারাতে অত্যন্ত স্বাভাবিক।
গোপনে তৈরি করতেন গান, স্বাধীন বাংলা বেতারের জন্য স্পুল বানিয়ে তুলে দিতেন সীমান্তে পাড়ি জমানো মুক্তিযোদ্ধাদের হাতে। ঢাকায় পাক বাহিনীর ত্রাস হয়ে ওঠা ক্র্যাক প্ল্যাটুনের দুর্গ হয়ে উঠল তার বাড়ি। দুর্গ থেকে একদিন তাকে তুলে নিয়ে গেল পাক সেনারা। একমাত্র মেয়ে শাওন তখন 3 বছরের শিশু। রূপকথার ঠাকুরমার ঝুলি নয়, সাহসী বাবার যুদ্ধে যাবার গল্প শুনতে শুনতে বড় হয়ে উঠল শাওন।
1971 জুন থেকে উনি ওনার ঘরে কিন্তু অস্ত্র রাখতেন। আমাদের ওই যে বাসাটা ছিল তখন, ওই বাসাটা কিন্তু একটা সময়ে 71-এর দুর্গ যেগুলো আছে তার মধ্যে কিন্তু ওই কমলপুরের বাসাটা, শহীদ আলতাফ মাহমুদের বাসাটা কিন্তু একটা ছিল, যেখানে মুক্তিযোদ্ধারা বিশ্রাম নিতে আসতেন। ওখানে অনেক সময় কলা আলা কাগজ আলা আসতেন এবং ওনারা কিন্তু আসলে মুক্তিযোদ্ধা, তারা ওই ওগুলার নিচে অ্যাম্বুশ করে অস্ত্র নিয়ে যেতেন। এবং আমার বাবা যেটা প্রথম দিকে করেছিলেন মার্চের দিকে যখন একা উনি, তখন উনি কিন্তু পুরো বাথরুম জুড়ে পেট্রোল রেখে দিয়েছিলেন এবং ওই যে বোতল দিয়ে যে বোমা বানায় না আগুন ধরিয়ে দিয়ে, জুন জুলাইয়ের দিকে পুরো আমাদের যে বাসাটা ছিল উনি ওখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ছোটখাটো আশ্রয়স্থল এবং অস্ত্র ভান্ডার হিসাবে ব্যবহার করা শুরু করে দিলেন। এবং তার পরবর্তীতে যেটা হয় যে 30 আগস্ট ভোরবেলায়, তার আগের দিন হলো যে রুমি আজাদ ওনাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে, ওখানকার থেকে একজন আর কি যারা অস্ত্র রেখেছিল চার পাঁচ দিন আগে দুইটা বড় ট্রাঙ্কে, একজন ধরা পড়ে। উনি নির্যাতনের কিসে বাবার নাম বলে দেয় যে ওনার বাসায় ব্র্যাক প্লাটুনের সবচেয়ে বড় অস্ত্র দুটো ট্রাঙ্ক রাখা আছে। 30 আগস্ট ভোরবেলায় একদম আজানের পরপর পুরো বাসা পাকিস্তানি আর্মিরা ঘেরাও করে, আমার বয়স তখন 3। তারপরে দরজা যখন ধাক্কাতে শুরু করলো, ওই যে আমি চিৎকার করে ভয়ে উঠে গেছিলাম, আমার তো আসলে স্মরণে থাকার কিছু নাই, কি করেও বা থাকবে এটা, কিন্তু আমি ভয় পেয়েছিলাম এটা আমি জানি। এটা প্রায় আমি 6-7 বছর পর্যন্ত এটাকে কিন্তু আমি টেনে নিয়ে গেছি, আমি যে সকালে উঠতে পারতাম না, কেউ ডাকলে আমি অসুস্থ হয়ে থাকতাম। হ্যাঁ, তারপর এসেই ওরা বললো যে আলতাফ মোহাম্মদ কন। হ্যাঁ, তখন বাবা স্যান্ডো গেঞ্জি পরা লুঙ্গি পরা ছিল, মা বলছিল তুমি বের হো না, ওখানে বললো না ভয়ের কিছু নাই, তুমি এত ভয় পাও কেন। এটা বলে যখন সে বের হলো, সাথে সাথে তাকে বেয়নের চার্জ এবং কি করে বলা হলো যে আলতাফ মাহমুদ তুমি, তখন বলে যে হ্যাঁ আমি আলতাফ মাহমুদ, কি চাও তোমরা, বলে তোমার এখানে এরকম আমাদের ইনফরমেশন আছে যে মুক্তিযোদ্ধাদের অস্ত্র রাখা আছে এখানে। অনেক তর্কাতর্কি করার পর যখন ওখানকার থেকে আমার মামা সহ আশেপাশের প্রায় তরুণ 17 জনকে ওনার সাথে দাঁড় করানো হলো, বলো যে তুমি বলো কোথায় অস্ত্র রেখেছো, নাহলে সব সহ তোমার মেয়ে স্ত্রী সহ সবাইকে গুলি করে এখানে মেরে ফেলবো। তো বাবা তখন এগিয়ে গিয়ে ওই ডালিম গাছের নিচে নিজেই পুঁতে রেখেছিল, তখন ওরা বাবাকে দিয়ে কোদাল আনিয়েছে, আনিয়ে বাবাকে দিয়েই ওটা ঘুরিয়ে, এবং বাবা ক্লান্ত হয়ে যাচ্ছিল এত বড় বিরাট বিরাট ট্রাঙ্ক, আগেকার দিনে যে ট্রাঙ্ক হয় ভরা অস্ত্র উঠাতে, তখন বেয়নের চার্জ করে আমি শিমুল খালার কাছে শুনেছি কপাল থেকে এক টুকরা চামড়া ঝুলে চোখের উপরে পড়ে গেছে এবং যে বুটের লাথি দিচ্ছিল দাঁত পড়ে গেছিল। তখন তো আর কারোর সাথে কথা বলতে দেয়নি, ওরা ওখান থেকেই 17 জন সহ বাবা সহ পিছনে ধরে বেঁধে এক রশিতে উঠে নিয়ে চলে গেল। ওনাদেরকে দিনের বেলা নিয়ে যাওয়া হতো এমপি হোস্টেল যেটা বলে, ওখানে টর্চারের জন্য, এবং যত প্রকারের অত্যাচার আছে। এবং সবচেয়ে বড় কথা, এখন চারুকলার অধ্যাপক আলভি মামা উনি ধরা পড়েছিলেন বাবার সাথে, বাবা ওনাদের সবাইকে শিখিয়ে দিয়েছেন তো কেউ বলবে না যে অস্ত্র সম্পর্কে তোমরা জানো, এটা আমার ব্যাপার, আমি ডিল করব। অত্যাচারের এক একটা পর্যায়ে কিন্তু এক একজন অনেক কথাই বলতে চাচ্ছিল, কিন্তু মামারা আমাকে বলেছে আলতাফ মাহমুদ একটি মাত্র ব্যক্তি, উনি কিন্তু চোস উর্দু জানতেন যেহেতু উনি করাচিতে ছিলেন, কিন্তু এত অত্যাচার ও একটি উর্দু উনি উচ্চারণ করেননি।
সেপ্টেম্বরের 1 তারিখে শাওনের মামাদের ছেড়ে দিল পাক আর্মি, নিজের জীবনের বিনিময়ে সবাইকে বাঁচিয়ে দিলেন আলতু।
আমার ভাইরা চলে আসলে 1 তারিখে, কিন্তু প্রচন্ড মানে নির্যাতন সহ্য করে, এবং এমন নির্যাতন যে ওদের যেভাবে মেরেছিল, আমার ছোট ভাই যে লিনু বিল্লা, ওর চামড়ার সাথে কাপড় লেগে গেছিল, এবং যখন কাপড় খুলেছিলাম ওর চামড়া সহ কাপড় চলে এসেছিল। আলতা ভাইকে ওরা দেখে এসেছে বারান্দায়, হাঁটতে পারছিল না, ওনার সমস্ত গিট গুলা ভেঙে দিয়েছিল, এবং ওই গরম পানিতে উল্টা করে মুখ চুবানো হয়েছিল, তারপরে কানের সঙ্গে বেঁধে মেরেছিল, এরকম টর্চার করেছিল, সিগারেট আগুন দিয়ে সিগারেট পোড়াতো শরীরের ভিতরে। ভাইরা যখন চলে আসে তখন আমার সেজু ভাইয়ের কাছে এঙ্গেজমেন্ট রিংটা দিয়ে বলেছিল যে এটা মাকে দিস, এটাই আলতা ভাইয়ের শেষ কথা। স্বাধীনতার পরে তো আমরা বদ্ধভূমি, তারপরে ড্রাম ফ্যাক্টরি, তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে যতগুলো সেল ছিল সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছিল এবং যাদেরকে ছাড়েনি এদের কারোই লাশ পাওয়া যায়নি। রুমি, বদি, জুয়েল, আজাদ, হাফিজ ভাই, আলতাফ ভাই, এদের কারোই লাশ পাওয়া যায়নি। পরের দিকে ওদের শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে গেছিল যে ওদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে।
আমার সোনার চাঁদ আলতাফ, মারা গেছে মুক্তি যুদ্ধে, শুনেছি খবর জানি না দিয়ে।
আলতাফ মাহমুদ ফিরলেন না, ফিরবেন কি করে? তিনি ফিরলে তো স্বাধীনতায় আসতো না কখনো। কণ্ঠে আগুন নিয়ে খেলতেন, আগুন ঝরানো সেই বিদ্রোহী গানের পাখিকে পুড়িয়ে শেষ করতে পেরেছিল কি শত্রুরা? পারলে কি একুশের গানে গানে লক্ষ কোটি বাঙালির কণ্ঠে তিনি এইভাবে বার বার ফিরে ফিরে আসেন?
ফুল দিতে যাব আমি, বলো তো কোথায়।